ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন সোমবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে সোমবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশকে আরও ঋণ দিচ্ছে এডিবি, ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশকে আগামী 3 অর্থ বছরে $500 কোটি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
এই দেশে হিন্দুদের ভূমিকার তুলনায় কোনো অংশে কম নয় ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভূমিকা।
পেরিসের সন্ত্রাসী হামলা নিয়ে এক বাংলাদেশীর মন্তব্য।
ট্যাক্সিতে থাকা অবস্থায় মোবাইলে ফ্ল্যাশ নিউজ আসে, ব্রেকিং নিউজ আসে, ওখানে আমি দেখতে পাই যে আপনার প্যারিসে এরকম কিছু শুটিংস হয়েছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। প্যারিসে শুক্রবার হামলার পর দেশব্যাপী অতর্কিত অভিযান চালিয়ে ফ্রান্সের পুলিশ 23 ব্যক্তিকে আটক করেছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে তারা ওই বর্বরোচিত হামলার সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারীকে শনাক্ত করতে পেরেছে। মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক আব্দুল হামিদ আবাউদকে ওই হামলার সম্ভাব্য মূল হোতা বলেই মনে করা হচ্ছে। প্যারিস আক্রমণে 129 জন প্রাণ হারান। বেলজিয়াম কর্তৃপক্ষ এবছরের গোড়ার দিকে পুলিশের ওপরে সন্ত্রাসী আক্রমণ চালানোর অভিযোগে আবাউদকে আটক করার চেষ্টা করে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজুনুভে সোমবার জানিয়েছেন যে রাতভর পুলিশ অন্তত 170টি অভিযান চালিয়েছে। প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সোমবার সরবনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রেসিডেন্ট ফ্রান্সোয়া হোলান্ড নেতৃত্বে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির লং বিচের ছাত্রী নোহামি গঞ্জালিস প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত স্মরণ সভায় যোগ দেন পরিবারের সদস্য, বন্ধু বান্ধব এবং শত শত মানুষ। প্রেসিডেন্ট ওবামা এখন তুরস্কে G20 শীর্ষ বৈঠকে যোগদান করছেন। প্যারিসের ভিন্ন ভিন্ন কয়েকটি অবস্থানে সংগঠিত সন্ত্রাসী হামলার উল্লেখে তিনি বলেছেন এই হামলা ছিল সভ্য জগতের ওপর পরিচালিত হামলা। তিনি বলেন,
I'm sure each said to President Hollande and the French people.
তুরস্কের G20 শীর্ষ সম্মেলনে প্রধানত বাণিজ্য, জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন প্যারিসের সন্ত্রাসী হামলা সবকিছুকেই ছায়াচ্ছন্ন করে ফেলেছে। খসড়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, আমরা কঠোর ভাষায় প্যারিসের সন্ত্রাসী হামলার ধিক্কার জানাচ্ছি, গোটা মানব সমাজের কাছেই এটা গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট ওবামা বলেন,
France's our oldest ally. The French people have stood shoulder to shoulder with the United States time and again.
সন্ত্রাসবাদ তা সে যেভাবে যে মাত্রাতেই হোক না কেন, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, তার বিরুদ্ধে লড়বার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, তা সে যেখানেই আসুক। তুরস্কের ভূমধ্য সাগরবর্তী সৈকত নিবাস আনাতোলিয়ায় অনুষ্ঠিত ওই শীর্ষ সম্মেলনের সমাপনীতে আজ সোমবার প্রেসিডেন্ট ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইটালির প্রধানমন্ত্রী ম্যাটিও রেনজি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিউজের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। হামলাকারীদের হত্যাকারীদের পিছু ধাওয়া করে তাদের পাকড়াও করতে ফ্রান্সকে আমরা মদদ দেব বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ওবামা।
We discussed the progress that's been made in diplomatic talks in Vienna.
তিনি বলেছেন, দায়েশ নামে পরিচিত ওই ইসলামিক স্টেট গ্রুপকে নির্মূল করতে আমরা দ্বিগুণ চেষ্টা বাড়িয়ে তুলব। প্রেসিডেন্ট ওবামা তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে কথা বলেন। প্রেসিডেন্ট ওবামা ফ্রান্সের সঙ্গে সহমর্মিতা ব্যক্ত করে বলেছেন, নিরীহ মানুষের এ হত্যাযোগ্য লক্ষ্যভ্রষ্ট আদর্শের পরিচায়ক। এ হামলা কেবল ফ্রান্স বা তুরস্কের ওপরে নয়, এ হামলা তামাম সভ্য জগতের বিরুদ্ধে পরিচালিত হামলা। প্রেসিডেন্ট একই সঙ্গে প্যারিস সন্ত্রাসী হামলায় এবং গত মাসে আঙ্কারায় সংগঠিত বামপন্থী যে সমাবেশে শতাধিক মানুষের প্রাণ বিনাশ ঘটে তার উল্লেখ করেন। ইতিমধ্যে শীর্ষ সম্মেলন চলাকালেই পৃথক আয়োজনে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাবার্তা হয় সিরিয়া প্রসঙ্গে, এবং প্রেসিডেন্ট ওবামা সেটাকে গঠনমূলক আলোচনা বলেই অভিহিত করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশকে আগামী তিন অর্থ বছরে $500 কোটি আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। এ সম্পর্কেই জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
এডিবির সহসভাপতি ওয়াং কাই জাং বাংলাদেশের জন্য তার প্রতিষ্ঠানের এই আর্থিক সহযোগিতার পরিকল্পনার কথা তুলে ধরেন ঢাকায় এক সংবাদ সম্মেলনে। ঢাকায় বাংলাদেশ উন্নয়ন ফোরাম 2015 সম্মেলনে অংশ নেয়ার পর দেশত্যাগের প্রাককালে তিনি সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশের প্রশংসা করেন। বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হওয়া অর্জনও তিনি প্রশংসা করেছেন। এডিবি সহসভাপতি বলেন, তার প্রতিষ্ঠানটি 42 বছর যাবৎ বাংলাদেশের সাথে কাজ করছে এবং তারা এদেশের পরিকল্পনা বাস্তবায়নের গতিতে খুশি। তিনি মনে করেন, অবকাঠামো উন্নয়নের কাজটি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারত বাংলাদেশ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রথম দিনে সন্ত্রাসবাদ সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত বৈঠকের আগে প্রস্তুতি বৈঠক করেছেন দুপক্ষের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। ওয়ার্কিং গ্রুপের বৈঠকের এক পর্যায়ে যোগ দেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষি। বিকেলে ভারতের স্বরাষ্ট্র সচিব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার চূড়ান্ত বৈঠকে বন্দি বিনিময়, জঙ্গিবাদের উত্থান, সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন, বন্দি বিনিময় সদ্য বিলুপ্ত ছিটমহলের সমস্যা বাস্তবায়ন এবং সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবে। যে কোনো জঙ্গি গোষ্ঠী উত্থান, বিকাশ এবং কার্যক্রম বন্ধের ব্যাপারে তারা সজাগ রয়েছেন বলে জানান মোজাম্মেল হক খান। বৈঠকে পলাতক আসামিদের হস্তান্তরের ব্যাপারে পরস্পরের প্রতি আহ্বান জানাবে দুই দেশ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
দেশ গঠনে হিন্দুদের ভূমিকার তুলনায় কোনো অংশেই কম নয় ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভূমিকা। সংবিধানে তাই সমস্ত ধর্মের সম্মান অধিকারের কথা বলা হয়েছে, এমনটাই অভিমত দেশের প্রাক্তন বিচারপতি ডক্টর রাজেন্দ্র সাচারের। জানাচ্ছেন বিস্তারিত কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
এই দেশগুলোতে হিন্দুদের ভূমিকার তুলনায় কোনো অংশেই কম নয় ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভূমিকা। আমাদের সংবিধানে তাই সমস্ত ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে, এমনটাই মনে করেন দেশের প্রাক্তন বিচারপতি ডক্টর রাজেন্দ্র সাচার। তিনি দেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ আমলে যে কমিশন করা হয়েছিল তার দায়িত্বেও ছিলেন। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে তাওহিদ এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে ইসলামের সংলাপ, ঐক্যের প্রকাশ, অনৈক্যে নিরসন শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে এই মতামত প্রকাশ করেন ডক্টর রাজেন্দ্র সাচার। দেশে বর্তমান অসহিষ্ণুতার পরিবেশে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, মুখে স্বামী বিবেকানন্দের কথা বললেও যে হিন্দুত্বের কথা বিজেপির কেউ কেউ বলতে চাইছেন তার সঙ্গে বিবেকানন্দের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। পরমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মিয়ানমারের বিদ্রোহী নেত্রী অং সান সু চি সোমবার বর্তমান সংসদের শেষ সেশনে যোগ দেন। তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সংসদ নির্বাচনে সরকার এবং সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি কে পরাজিত করে নতুন পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পার্লামেন্টের সোমবারের সেশনটি থিনসেন সরকারের শেষ সেশন ছিল। জাতিসংঘের মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের উদ্দেশ্যে এ সপ্তাহের শেষ নাগাদ পিয়ংইয়াং সফর করবেন। ইয়াংহাপ সংবাদ সংস্থার খবরে একথা জানানো হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে যেমনটি শুনলেন, প্যারিসে গত শুক্রবারের সন্ত্রাসী হামলার পর থেকেই ফ্রান্স এবং বেলজিয়ামের নানান জায়গায় নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। ফ্রান্সে 3 দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে। প্যারিসের পরিবেশ এখন কেমন, সেখানকার বাংলাদেশিরা কি ভাবছেন, এ সম্পর্কে প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশির সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
কথা বলছি প্যারিসে বসবাসরত অলোক আজিম মল্লিকের সাথে। আপনি গত প্রায় 6 বছর ধরে প্যারিসে বসবাস করছেন। ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতে যখন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, তখন আপনি কোথায় ছিলেন?
আমি তখন অফিস থেকে বাসায় আসছিলাম, অফিস শাহজালিজের কাছে। সো ওখান থেকে অ্যাবাউট 10টার দিকে আমি ফিরছিলাম ট্যাক্সিতে করে বাসায়। আমার বাসা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্যারিসের, এটা হচ্ছে মেট্রো কনভেনশন, এটার কাছাকাছি। সো ওই ট্যাক্সিতে থাকা অবস্থায় আপনার বিবিসির ওই মোবাইলে ফ্ল্যাশ নিউজ আসে, ব্রেকিং নিউজ আসে। ওখানে আমি দেখতে পাই যে আপনার প্যারিসে এরকম কিছু শুটিংস হয়েছে। সো সেটা আমি আমার ট্যাক্সি ড্রাইভারকে যখন বলি, সেও সেটা কনফার্ম করে, কারণ তার মনিটরেও সেই একই মেসেজ দেখতে পেয়েছে। তো তখন আমি ওই ট্যাক্সি ড্রাইভার আমাকে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব সে বাসায় নিয়ে এসেছে, এবং পরে বাসায় এসে টিভিতে আমি পরে পুরো ঘটনাটা আস্তে আস্তে দেখতে পাই আর কি।
ফ্রান্সে তো 3 দিনের শোক দিবস পালিত হচ্ছে, কেমন দেখছেন রাস্তাঘাটের অবস্থা বা পরিবেশ?
শনিবারে যখন বের হয়েছি আপনার, সেটা তো ঘটনার বলতে পারেন ঘটনার দিনই সকালবেলা বা বিকেলবেলা। তো তারপরে আমি দেখেছি যে আপনার মানুষজন প্যারিসের মাঝে আপনার শকড, অবশ্যই শকড, কিন্তু যে যার কাজটা করে গেছে। যেমন আমার বাসার সামনেও ক্যাফে আছে, রেস্টুরেন্টস আছে, যেখানে আপনার মানুষ বসে কফি খাচ্ছে, কেউ ওটা ছেড়ে যায় না। হয়তো মানুষজন কিছু কম ছিল, বাট স্টিল আপনার মানুষ ছিল। গ্রসারি করতে মানুষ যখন বের হয়েছে, আমি নিজেই গ্রসারি করতে বের হয়েছি, আপনার সপ্তাহের বাজার করতে বের হয়েছি, বা চুল কাটতে বের হয়েছি। সো মানুষজনকে আমি দেখেছি রাস্তায় বের হতে, মানুষ নর্মাল ভাবেই চলাফেরা করেছে। আমার কাছে হয়তো কিছুটা কম, কিন্তু মানুষজন চেষ্টা করছে আমার মনে হয় নর্মাল লাইফটা বা নর্মাল লাইফ সাইকেলটা বজায় রাখতে।
ফ্রান্সে তো একটা বড় সংখ্যক অভিবাসী বা ইমিগ্রেন্টস থাকেন, আর বাংলাদেশীর সংখ্যাও বেশ অনেক ফ্রান্সে। তো এই ধরনের একটা ঘটনার পর মুসলমান বাংলাদেশী এই ধরনের অভিবাসীদের ওপর কোন রকম প্রভাব কি পড়তে পারে বলে মনে করেন আপনি?
এটা সবার মনেই আসে, এটা আমার মনে হয় যে আসে নাই তা না। আমার ইনফ্যাক্ট আমার 11 বছরের মেয়ে, সেও আমাকে জিজ্ঞেস করেছে যে বাবা যে কাজটা করেছে সে তো মুসলিম বলছে নিজেকে, তাহলে কি মুসলমানরা খালি এটা করে? এই প্রশ্নের আসলে জবাব, এটার কোনো আমার কাছে লাগে না কোনো স্ট্রেইট উত্তর আছে বা সঠিক জবাব আছে। আমার কাছে যেটা লাগে যে হ্যাঁ, এটা বাংলাদেশের যে কমিউনিটি আছে, 25,000 বা 30,000 লোক প্যারিসে বসবাস করে, তাদেরা তো স্বাভাবিকভাবে কিছুটা সন্ত্রস্ত থাকবে এই এই বিষয়ের উপরে। তার উপর আপনার মুসলিম কমিউনিটি যদি বলেন, মানে সঠিকভাবে বলতে গেলে তো যখন এই ঘটনাটা ঘটেছে, আপনার বাটাক্লান থিয়েটার বলেন বা আপনার রেস্টুরেন্ট বলেন, সব জায়গাতেই আপনার মুসলমানও ছিল, খ্রিস্টানও ছিল, অন্য ধর্মের লোকরাও ছিল। যখন গুলি করেছে, এভরিবডি হ্যাড আ সিমিলার এক্সপোজার টু দ্যাট ইনসিডেন্ট। সো আমি বলবো যে হ্যাঁ, এটা একটা আনফর্চুনেট ইভেন্ট যে এটা একটা মুসলমান নিজেকে ক্লেম করে সেই লোকটা এটা করেছে, বাট আমি মনে করি না যে সে অ্যাকচুয়ালি একটা মুসলমান হতে পারে বা মুসলমান হয়ে এরকম একটা কাজ করতে পারে। সো আমি মনে করি যে এখানকার প্যারিসে যারা বা ফ্রান্সবাসী যারা, তারাও এটা বোঝে, তারা এটা বুঝে দেখে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবার মতো করে নিজের মতো করে বসবাস করছে এবং মুসলমানদের উপর ওরকম কোনো ইম্প্যাক্ট আসে না। সব দেশেই কিছুটা আপনার রেশিয়াল বিহেভিয়ার বা কিছু মানুষ থাকে যারা দে হ্যাভ লেস টলারেন্স, কিন্তু আমি বলবো না যে সেটা 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 একটা কমেন্ট বা একটা ব্রাস্টকে পুরো পুরো দেশকে বা পুরো জাতিকে এটাকে ইম্প্যাক্ট করে। আমি বলবো যে আপনার ইন জেনারেল বা আপনার মেজরিটি আপনার মানুষ ভালো এবং তারা একসঙ্গে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে চায়।
শুক্রবারের ঘটনার পর ফ্রান্সের মুসলমান নেতারা কি কোনো রকম বিবৃতি দিয়েছেন ঘটনার প্রতি নিন্দা জানিয়ে?
মুসলমান নেতারা ওভাবে করে আমি আসলে দেখিনি যে তারা কিছু বলেছেন বা আমার চোখে সেটা পড়েনি।
অলক আজিম মল্লিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
খবরে প্রকাশ, পাকিস্তানের 50 জন বিশিষ্ট আলেম ফতোয়া দিয়েছেন প্যারিস হামলা হারাম এবং ইসলামের সঙ্গে আইএস এর কোনো সম্পর্ক নেই। পাকিস্তানের ওই আলেমরা আরও বলেন, শরিয়া আইন অনুযায়ী প্যারিস হামলা ছিল বেআইনি কাজ। এখন ভিন্ন প্রসঙ্গ। ডিসেম্বর মাসে বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তারা বর্তমান পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া পরিবর্তন সম্পর্কে জাতিসংঘের বিশেষ সম্মেলনে মিলিত হবেন। এই সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে। ওদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভয়েস অফ আমেরিকার জলাতিকা হোকের প্রতিবেদন এবং বাংলাদেশের একজন বিশেষজ্ঞের মন্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করছেন রোকেয়া হায়দার।
তথাকথিত গ্রিন হাউস নির্গমনই হচ্ছে বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তন আর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম মূল কারণ, আর তারই ক্ষতিকর প্রভাব পড়বে মানুষের ওপর। ফরাসি পরিবেশ সংরক্ষণবাদীরা পশ্চিম ফ্রান্সে নতুন এক বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে সোচ্চার। তারা বলছেন, ফ্রান্সের উচিত প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ঠিক যেমন পরিবেশ রক্ষার জন্য কিস্টোন পাইপলাইন প্রকল্প নাকচ করে দিয়েছেন, ফ্রান্সের ঠিক সেই পথই অনুসরণ করা উচিত। পরিবেশবাদী বার্থলোমেও যেমন বললেন,
We are here to ask France and President Hollande to do the same with the Notre Dame de Land.
আমরা ফ্রান্স এবং প্রেসিডেন্ট ওলান্দের কাছে আবেদন জানাতে এসেছি যেন নটরডাম প্রকল্পের মতোই ব্যবস্থা নেওয়া হয়।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম দেসালান বলেন যে আফ্রিকায় রয়েছে বিপুল পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ও সম্ভাবনা।
Africa is endowed with huge renewable energy sources.
আফ্রিকা রয়েছে বিপুল পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ও সম্ভাবনা। আমাদের যত শীঘ্র সম্ভব এই সম্পদকে কাজে লাগাতে হবে। আগামী 10 বছরে আফ্রিকাকে তার সকল গ্রাম এলাকায় বিদ্যুতায়ন সম্পন্ন করতে হবে এবং তার ফলেই আফ্রিকানদের ভালো কর্মসংস্থান হবে। তারা ইউরোপ বা অন্য কোথাও চলে যাবে না, দেশান্তর কমে আসবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা বিষয়ে তার ভাষণে বলেছেন,
For example, in Nigeria, climate change didn't lead to the rise of the terrorist group Boko Haram.
যেমন নাইজেরিয়াতে জলবায়ু পরিবর্তন জঙ্গি গ্রুপ বোকো হারামকে প্রভাবিত করার প্রধান কারণ নয়, কিন্তু দেশটি প্রচণ্ড খরায় ভুগছে এবং সরকার এর সঙ্গে তাল মিলাতে অক্ষম, যা রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনশক্তি তৈরিতে সাহায্য করছে। আর এই সুযোগেই জঙ্গিরা গ্রাম দখল করছে, শিক্ষকদের হত্যা করছে এবং কয়েকশো নির্দোষ স্কুল পড়ুয়া মেয়েদের অপহরণ করেছে।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর সমস্যা গুরুতরভাবে বাড়িয়ে তুলছে। ঝড় বৃষ্টি, বন্যা, সমুদ্রের পানি বৃদ্ধি সবই ক্ষতি করছে। এ সম্পর্কে বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ডক্টর কামরুল ইসলাম চৌধুরী আমাদের বললেন,
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্ষতিগ্রস্ত, চরম ক্ষতিগ্রস্ত, চরম বিপন্ন একটি দেশ। 16 কোটি মানুষের এদেশে প্রায় 3-4 কোটি মানুষ এই ঝুঁকির মধ্যে, বিপন্নতার মধ্যে, ঝড় ঝঞ্ঝা এবং বন্যা খরা ঝুঁকির মধ্যে পড়ে আছে এবং ইতিমধ্যেই আমাদের এই যে বৈশ্বিক উষ্ণায়ন তার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই ক্ষতি এবং এই বিপন্নতার কারণে আমরা প্যারিস জলবায়ু সম্মেলনে, যেটি জাতিসংঘ জলবায়ু সনদের অধীনে 21তম বার্ষিক সম্মেলন, এই সম্মেলনে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যাকে আমরা হয়তো প্যারিস চুক্তি অথবা প্যারিস প্রোটোকল বলবো। সেই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর, হতদরিদ্র দেশগুলোর স্বার্থ জড়িয়ে আছে। কারণ বৈশ্বিক উষ্ণায়ন যদি থামানো না যায়, তাপমাত্রা বৃদ্ধিটা যদি 1.5 থেকে 2 ডিগ্রির মধ্যে যদি ঠেকিয়ে রাখা না যায়, তাহলে এই যে স্বল্পোন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো, অনেকগুলো দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ যেহেতু সবচাইতে বেশি জলবায়ু তাড়িত ক্ষতির সম্মুখীন, সে কারণে আমাদের দেশের মানুষ চায় অন্তত প্যারিস জলবায়ু সম্মেলনে যেন বৈশ্বিক উষ্ণায়নটা থামানোর ব্যাপারে বিশ্ববাসী একমত হয়, বিশ্ব নেতারা একমত হয় এবং একটি সমঝোতামূলক চুক্তি হয় যেখানে মিটিগেশন অ্যাম্বিশনটা অনেক বড় হবে এবং অ্যাডাপ্টেশনটা বা অভিযোজন জলবায়ুর ফলে যে ক্ষতি হচ্ছে তার সঙ্গে মিল রেখে, সাযুজ্য রেখে উন্নয়ন কৌশল নির্ধারণের ক্ষেত্রে যেন অর্থায়নটা আসে, বিশ্ববাসী যেন স্বল্পোন্নত দেশগুলোকে বা উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করবার জন্য আর্থিক ক্ষতিপূরণ অথবা আর্থিক সহায়তা প্রদান করে, কারিগরি সহায়তা, প্রযুক্তিগত সহায়তা এবং ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে সহায়তা দান করে, সে ব্যাপারে একটা বৈশ্বিক সমঝোতা যেন আমরা উপনীত হতে পারি প্যারিস জলবায়ু সম্মেলনে। সেটাই হচ্ছে বাংলাদেশের এবং অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর প্রত্যাশা।
সবাই আশা করছেন প্যারিস সম্মেলন সফল হবে এবং সেখান থেকে ফলপ্রসূ কিছু ব্যবস্থা আমরা দেখতে পাব।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবার বিজ্ঞান জগতের খবরাখবর। গাড়ি চালানোর সময় তন্দ্রা বা ঘুমিয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 1 লাখ দুর্ঘটনা ঘটে। কিন্তু নতুন একটি প্রযুক্তি চালকদের সহায়তা করতে পারে। কি সেই প্রযুক্তি, তা নিয়ে জেসিকা বার্মানের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
গাড়ি চালানোর সময় প্রতিদিনই কোনো না কোনোভাবে হতাশ হতে হয়। সংসারের খুঁটিনাটি ঝামেলা থেকে শুরু করে রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকা সময় যেমন নষ্ট হয়, তেমনি ক্লান্তিকর। আর গাড়ি চালানোর সময় মানুষ যদি ক্লান্ত হয়ে পড়ে, রাগ হয়, তবে তা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, ঘটে হতাহতের ঘটনা। এক প্রযুক্তি প্রতিষ্ঠান ফার্সিয়া অটোমোটিভ বলেছে তারা এ ব্যাপারে সাহায্য করতে পারে। তারা এক ধরনের গাড়ির সিট ডিজাইন করেছে যা ড্রাইভারকে চাঙ্গা রাখতে সহায়ক হবে। একে বলা হচ্ছে অ্যাক্টিভ ওয়েলনেস কার সিট। ওই সিটের সঙ্গে এমন এক সেন্সর লাগানো হয়েছে যা ড্রাইভারকে সবসময় সচিব রাখবে, বললেন ফার্সিয়ার পরিচালক। আমরা মূলত যা করছি তা হচ্ছে সিটে বসা ড্রাইভারের শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন পর্যবেক্ষণ করে তা থেকে ড্রাইভারের মধ্যে কতটা হতাশাগ্রস্ততা কাজ করছে তা যাচাই করা হয়। এই সিট ডিজাইন করতে প্রতিষ্ঠানটিকে 5 বছর গবেষণা করতে হয়েছে। এতে বাতাসের প্রবাহ এবং মেসেজের সমন্বয় করা হয়েছে ড্রাইভারের চাহিদার উপর ভিত্তি করে। ড্রাইভার যদি গরম অনুভব করেন, ওই সিট তাকে শীতল করতে পারবে। ড্রাইভাররা গাড়ি চালানোর সময় যেন শান্ত ও সচেতন থাকেন, তাতে সহায়তাকারী ওই সিট 2020 সাল নাগাদ ক্রেতা সাধারণ বাজার থেকে কিনতে পারবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
1 নভেম্বর আজারবাইজানে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে দুর্ভাগ্যবশত আজারবাইজান সরকার ODIHR বা অর্গানাইজেশন ফর ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ফর হিউম্যান রাইটস সংস্থাকে প্রয়োজনীয় পর্যবেক্ষক মোতায়েনের অনুমোদন দেয়নি। তাই ODIHR এর পক্ষে নির্বাচনের তদারকি করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের প্রেস সম্পর্ক বিষয়ে পরিচালক এলিজাবেথ ট্রুডো বলেন তাঁর কথায়, ODIHR এর অংশগ্রহণ ছাড়া আগেকারের নির্বাচন তদারকির যে পরামর্শ দেওয়া হয়েছিল তার কোনো অগ্রগতি হয়েছে কিনা তার মূল্যায়ন করা যায়নি। কারণ এসব পরামর্শ মৌলিক অধিকার হরণকে চিহ্নিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকার আজারবাইজানের সীমিত রাজনৈতিক পরিস্থিতিতে অব্যাহত উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সরকার শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে মাধ্যমসহ স্বতন্ত্র দাবি দেওয়ার প্রতি সম্মান জানাতে আজারবাইজান সরকারকে অনুরোধ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র আজারবাইজান সরকার এবং জনগণের শক্তিশালী, স্থিতিশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ নিশ্চিত করার প্রয়াসে একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
প্যারিসে শুক্রবারের হামলার পর দেশব্যাপী অতর্কিত অভিযান চালিয়ে ফ্রান্সের পুলিশ 23 ব্যক্তিকে আটক করেছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ওই বর্বরিচিত হামলার সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারীকে শনাক্ত করতে পেরেছে। মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক আব্দুল হামিদ আবাউদকে ওই হামলার সম্ভাব্য মূল হোতা বলেই বলা হচ্ছে। প্যারিস আক্রমণে 129 জন প্রাণ হারান। ওই হামলায় আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লং বিচের ছাত্রী নোহেমি গঞ্জালিস প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা এখন তুরস্কে G20 শীর্ষ বৈঠকে যোগদান করছেন। প্যারিসের ভিন্ন ভিন্ন কয়েকটি অবস্থানে সংগঠিত সন্ত্রাসী হামলার উল্লেখে তিনি বলেছেন, এ হামলা ছিল সভ্য জগতের ওপর পরিচালিত হামলা। তুরস্কের G20 শীর্ষ সম্মেলনে প্রধানত বাণিজ্য, জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হবার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন প্যারিসের সন্ত্রাসী হামলা সবকিছুকেই ছায়াচ্ছন্ন করে ফেলেছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে 2020 সালের মধ্যে নতুন 5 লাইন বাবদ আরও 72 কিলোমিটার মেট্রো লাইন যোগ হবে কলকাতার বর্তমান মেট্রো লাইনের সঙ্গে, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, কলকাতা শহরের মেট্রো রেলপথ এখনকার মাত্র 27 কিলোমিটার থেকে বেড়ে পৌঁছে যাবে প্রায় 100 কিলোমিটারে। তখন দিল্লির পর কলকাতায় পাবে দেশের দ্বিতীয় দীর্ঘতম মেট্রো যোগাযোগ ব্যবস্থা। মোট 5টি রুট নিয়ে এখন নির্মাণ কাজ চলছে। এর মধ্যে নোয়াপাড়া দক্ষিণেশ্বর রুটটি চালু হওয়ার কথা 2018 সালে। ওদিকে নোয়াপাড়া এয়ারপোর্ট এবং পূর্ব পশ্চিম মেট্রো পথ দুটি চালু হয়ে যাওয়ার কথা 2019 সালে। বাকি জোকা এসপ্ল্যানেড আর নিউ গড়িয়া এয়ারপোর্ট রুট দুটির কাজ শেষ হওয়ার কথা 2020 সালে। এই মোট 72 কিলোমিটার দীর্ঘ 5টি রুট, বেশিরভাগ রুটই 2010-11 অর্থ বছরের রেল বাজেটে প্রস্তাবিত হলেও অর্থ সংকট আর জমির দখল পেতে সমস্যার জন্য কাজ চলছে ধীর গতিতে। কিন্তু সম্প্রতি মেট্রো নির্মাণে কেন্দ্র আর রাজ্য হাত মেলানোয় নির্মাণ কাজে গতি এসেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের উদ্দেশ্যে এ সপ্তাহের শেষ নাগাদ পিয়ংইয়ং সফর করবেন। ইয়াংহাপ সংবাদ সংস্থার খবরে একথা জানানো হয়। 6 মাস আগে মিস্টার বানের উত্তর কোরিয়ার সীমান্তে কেসং এলাকায় অবস্থিত 2 কোরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত ফ্যাক্টরি পার্কটি পরিদর্শন করার কথা ছিল, তবে ওই সফর বাতিল হয়ে যায়। মিয়ানমারের বিদ্রোহী নেত্রী অং সান সু চি সোমবার বর্তমান সংসদের শেষ সেশনে যোগ দেন। পার্লামেন্টে সোমবারের সেশনটি থিন সেইনের সরকারের শেষ সেশন ছিল। সোমালিয়ার রাজধানীতে সোমবার সোমালি সেনা এবং উদ্বাস্তু শিবিরের লোকজনের মধ্যে গুলি বিনিময়ে অন্তত 7 ব্যক্তি নিহত হয়। এক পুলিশ খাবারের জন্য লাইনে দাঁড়ানো লোকজনকে হটিয়ে দেওয়ার চেষ্টা করলে ঘটনাটি চরম পর্যায়ে পৌঁছে এবং গোলাগুলি শুরু হয়।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক। আমি তাওহিদ ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.